राधिकाय शराले कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। এখন আমি বক্তৃতা হবে, আমি বেশিক্ষণ দু ঘন্টা আড়াই ঘন্টা বসতে পারি না, সেই জন্য তুই একটি কথা বলে দিয়ে আমি গেলেও পর্যটক মহারাজ ইত্যাদি এইসব বলি তারা হবে, তারপরে আসবে। প্রভুপাদ দৈব বর্ণাশ্রম ধর্ম প্রভুপাদ স্থাপন করেছিলেন এইটা বলেছি। দুটি বর্ণাশ্রম ধর্ম, একটি অদ্বৈব বর্ণাশ্রম ধর্ম আর একটি হচ্ছে দৈব বর্ণাশ্রম ধর্ম। আমাদের সনাতন ধর্মে মূল ভিত্তি একরকমে বলতে গেলে দৈব বর্ণাশ্রম ধর্ম। আজকাল প্রায় যে চলছে এটি প্রভুপাদের পূর্বে যে চলছিল ওগুলি অদ্বৈব বর্ণাশ্রম ধর্ম। ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হবে, গোসাইদের পুত্র গোস্বামী হবে, ক্ষত্রিয় পুত্র ক্ষত্রিয় হবে, এইগুলি মাঝখানে প্রচলন হয়েছে। পূর্বে সত্যযুগে ত্রেতা যুগেতে এইরকম ভাব ছিল না। মহারাজ ঋষভদেবের একশত পুত্রের মধ্যে কতগুলি বর্ণাশ্রম ধর্ম থেকে একেবারে উপরে নবযোগেন্দ্র, একাশি জন মাত্র ব্রাহ্মণ, আর মহারাজ ভরত ক্ষত্রিয়। তাহলে একটি পিতার বহু রকমের সন্তান, এটা কোথা থেকে? এটা কোন যুগের কথা? ত্রেতা যুগের কথা। তাহলে ত্রেতা যুগের এই সকল বিচার শোনা যায়। কোন ছেলে একটি গুরু কাছে গেল, গুরুদেব বললেন যে সে তোমার বাপের নাম কি, কি পরিচয়? সত্যকাম জবাল। তিনি গুরুদেবের কাছে যাবাতে উনি জিজ্ঞাসা করলেন, পূর্বে চতুষ্পাঠী কাকে বলে? চতুষ্পাঠী মানে কি ভাই? হ্যাঁ,
চারটি বিষয় পাঠ
হয়। চারটি বিষয় পাঠ হয় না, চারটি বেদ পড়াইবার জন্য যেখানে প্রারম্ভিক সমস্তগুলি শিক্ষা দেওয়া যায় তাকে বলে চতুষ্পাঠী। চারটি বেদ, চতুর্বেদী তো চারটি বেদ যারা জানে তাকে বলে চতুর্বেদী। চতুষ্পাঠী পাঠন পঠন পাঠন হয় যেখানে সে প্রারম্ভিক সমস্যাতে চারটি বেদ ইত্যাদি তাকে বলে চতুষ্পাঠী।
চারি বেদ যেখানে পড়ানো হয়,
হ্যাঁ চারটি বেদ, এই এই জন্য চারটি বেদ শিক্ষা দেওয়া হয়,
সেটাই চতুষ্পাঠী।
সেটা চতুষ্পাঠী পঠন পাঠন যেখানে করানো হয়, চতু চতু মানে কি?
চারটি চারটি
চারটি বেদ
প্রারম্ভিক
সবগুলি প্রারম্ভিক থেকে আরম্ভ করে যত উপর পর্যন্ত চলে যায় এইগুলি। আমি কি বলতে গেছি যাচ্ছিলাম ভুলে
যাই, ব্রাহ্মণ
হ্যাঁ সব দৈব বর্ণাশ্রম অদৈব বর্ণ,
ঋষভদেবের কথা,
ঋষভদেব। তো ওই সত্যকাম জবাল তিনি গুরুর নিকটে যাওয়াতে তিনি বললেন যে তোমার বাপের নাম কি, তোমার কি পরিচয়, তোমার গোত্র কি? তিনি বললেন আমি তো জানি না, তো যা তোমার পিতাকে জিজ্ঞাসা কর। তিনি বলে আমার পিতা নাই মা আছে, তো যাও মাকে জিজ্ঞাসা করো তোমার কি গোত্র, তোমার পতি কে ছিলেন। মায়ের কাছে গেল, মা বললো যে আমি দেখো ব্যভিচারিণী স্ত্রী ছিলাম, কোন পতি দিয়ে কোন পুরুষ দিয়ে তুমি আজ জন্ম হয়েছে আমি জানি না, অতএব তোমার গোত্র আমি জানি না, তুমি শুধু বলবে যে আমি আমার মায়ের পুত্র জবালার পুত্র, এইটা তুমি
জবাল সত্য।
তখন তিনি বললেন যে গুরুকে যে গুরুদেব আমার মা বলেছে যে সে আমি জানিনি যে আমার কে কার কাছ থেকে আমার জন্ম, পিতার নামটা কি গোত্র কি আমি জানি না, আমার নাম জবালা, আমার তুমি পুত্র, তোমার নাম হচ্ছে সত্যকাম। গুরুদেব তখন তার মধ্যে তুমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছাড়া এইরকম হয়ে সত্য কেউ কথা বলতে পারে? অপ্রিয় সত্য অর্থাৎ নিশ্চিত এটা ব্রাহ্মণের গুণ, তোমাকে এক্ষুনি উপনয়ন করে দিয়ে আর বেদ অধ্যায় দেখুন তো চতুর্বর্ণম মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগ। আর ভাগবত যত জল লক্ষণম পুলসো বর্ণাভিব্যঞ্জক, পুলসো বর্ণাভিব্যঞ্জক মানে কি? পুরুষ দ্বারা, কে পুরুষ? কৃষ্ণ স্বয়ং ভগবান কি আর ব্যাস দেব ইত্যাদি কি? আমাদের 18টি স্মৃতি মনুস্মৃতি তার মধ্যে প্রধান, ওই সবগুলি বিচার নিয়ে যাহাদের গুণ আর কর্ম এই সবগুলি বিচার দিয়েছেন। তদনুসারে সে ব্রাহ্মণের গুণ যার মধ্যে আছে, ক্ষত্রিয় গুণ যার মধ্যে আছে তাকে ক্ষত্রিয়, ব্রাহ্মণের গুণ তাকে ব্রাহ্মণ। এটি আমাদের প্রাচীন সময়ের ব্যবস্থা ছিল। বশিষ্ঠ ব্রাহ্মণ আর বিশ্বমিত্র ক্ষত্রিয়, তিনি ব্রাহ্মণ হওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন, উনি স্বীকার করবেন না। তিনি তাকে এমনকি মারবার জন্য হত্যা করবারও চেষ্টা করেছেন, খুশিতেই পারলেন। একদিন তার স্ত্রীর সঙ্গে তিনি বসে আছেন, অরুন্ধতী সঙ্গে। অরুন্ধতী বলছে যে তোমার সব 100 পুত্রকে এই বিশ্বামিত্র হত্যা করে দিল, তোমাও কেউ মারবে, আর তোমার ঘোর বিরোধিতা করছে, তুমি তাকে ব্রাহ্মণ বলে দিলেই তো হয়ে যায়। তখন তিনি বললেন যে দেখো, ও অনেক উন্নত হয়েছে, সব কিছু থেকে ওই ক্ষমা গুণ তার মধ্যে আসে, যদি তার মধ্যে ক্ষমা গুণ সহিষ্ণুতা এসে যায় আর ক্ষমা গুণ, যদি আমি এখনই তাকে বলে দিই তাহলে তাহার উন্নতি হবে না আর তার মধ্যে ত্রুটি থেকে যাবে, অতএব ব্রাহ্মণের গুণ সমস্ত তার মধ্যে আসে না, যদি হয়ে যায় আমি বলে দিব। বিশ্বমিত্র মারবার তালেতেই কুটিরের পিছনে দিয়ে শুনছে যে বাহারে আসলে তাকে মারব, যখনই শুনেন তখন তার হৃদয় পরিবর্তিত হয়ে গেল আর তার কুটির সামনে গিয়ে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, আপনি আমাকে ক্ষমা করুন, আমি কোনোদিন ব্রাহ্মণ হতে পারব না, আমার আজ ব্রাহ্মণ হওয়ার আর লালসা আমি ছেড়ে দিলাম, আর আমি ব্রাহ্মণ হব না, আমার মধ্যে সহিষ্ণুতা নেই, ক্ষমা গুণ নেই। তখন উঠো উঠো ব্রহ্মর্ষি, উঠো উঠো ব্রহ্মর্ষি, তাকে উঠো। এইরকম ভাবে সে এইগুলির নিয়ম ছিল। অতএব ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয় পুত্র ক্ষত্রিয় হবে, আর বৈষ্ণবের পুত্রই বৈষ্ণব হবে, এটা কোন মানে? জাতি গোস্বামী সম্বন্ধে প্রভুপাদ বলেছেন যে জাতি গোস্বামী কোনো বলে জিনিস নাই, গোস্বামীর পুত্র যদি সত্যি সত্যি তার মধ্যে ভক্তি থাকে তাহলে তাকে বলা যাবে, আর নচেত তার মধ্যে যদি হয় না তাহলে বলা যাবে না। রাবণ ব্রাহ্মণের পুত্র, তিনি একজন ঋষি সন্তান, কুলস্থ ঋষি, কোথায় অসুর মধ্যে তাকে গণনা করা। আর মহারাজ প্রহ্লাদ, তিনি একটা অসুর, দৈত্যকুল শ্রেষ্ঠ, আর তাহার পুত্র, আর তিনি বৈষ্ণবের মধ্যে এক কত উন্নত বৈষ্ণব মহা, অতএব তাহাকে ব্রাহ্মণের অপেক্ষা কোটি গুণে শ্রেষ্ঠ তাহাকে বলা হবে প্রহ্লাদ মহারাজ। অতএব এই সবগুলি বিচার প্রভুপাদ স্থাপন করেন জগতে, নচেত এই সবগুলি প্রায় সব ধ্বংস হয়ে আসছিল। এখনো অবধি সম্পূর্ণরূপে প্রচার হয় নাই, তথাপি অনেকটা কিছু দমিত হয়েছে সমাজ, অনেক এই সবগুলি প্রভুপাদের সময়কারীগুলি কথা আছে, এই সবগুলি বিস্তার করলে অনেক হয়ে যাবে। অতএব অন্য কথা বলি, প্রভুপাদের একটি বৈশিষ্ট্য এইটি, একটি পাঞ্চরাত্রিক মত আছে আর একটা হচ্ছে ভাগবত মত। পাঞ্চরাত্রিক মত তাকে কাকে বলে? শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা দীক্ষা, দীক্ষা আমাদের দীক্ষা কি? পাঞ্চরাত্রিক। আর এই শিক্ষা গুণটা কি হচ্ছে? এই হচ্ছে ভাগবত। হরিদাস ঠাকুরের গুরু কে? কে গুরু? কার কাছে দীক্ষা নিয়েছিলেন? আর মহাপ্রভু তাকে অত সম্মান দিয়ে তিনি নামাচার্য, তিনি গুরু করে দিলেন। আচ্ছা এই বলুন তো, স্বরূপ দামোদর স্বরূপ দামোদরের গুরু কে? কে গুরু? মায়াবাদী সন্ন্যাসী যে বারাণসীতে, আর তিনি অভিব্রহ্মচারী বেশ নিয়েছিলেন, সন্ন্যাসীও বেশ নয়, অভিপট্ট ইত্যাদি ধারণ করেন। তাকে আমাদের সম্প্রদায়ের মধ্যে গ্রহণ করে তাকে সর্বোত্তম বলা হচ্ছে কেন? কারণ সেটি অতএব এই সবগুলি বিশেষ রূপেতে বিচার করতে হবে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়তে শ্রীল প্রভুপাদ বলেন যে ভাগবত পরম্পরা আছে, যাহার শিক্ষাতে সে দীক্ষাই গুরু হন, শিক্ষাগুরু রূপেতে হন, অথবা যে কেউ যাকে বরণ করতে পারে, ওই শিক্ষাগুরু শিক্ষাতে তারা রাধাকৃষ্ণে একান্তিক ভজনেতে প্রবেশ করতে পারে, শ্রীমৎ মহাপ্রভুর বিচারধারা তারা গ্রহণ করতে পারে, এই ধারাটাকে বলে ভাগবত পরম্পরা। এটি দীক্ষা ইত্যাদির কোনো ধার ধারে না, কিন্তু তাই বলে যদি দীক্ষার গুরুকে আর দীক্ষাকে যদি অস্বীকার করা যায় তাহলে একেবারে চৌপট হয়ে যাবে, তাও না। এই জন্য গুরুপাদ পদ্মাদার বলেছেন যে ভাগবত পরম্পরা অধীনে হচ্ছে, তার ক্রোড়ীভূত করে হচ্ছে, একে ক্রোড়ীভূত করে কি দীক্ষা ইত্যাদি যে পাঞ্চরাত্রিক বিধানকে নিয়ে তাহাকে ক্রোড়ীভূত করে ভাগবত পরম্পরা, তদ অনুসারে বিচার করে বলেছে। অতএব অর্চন পূজন ইত্যাদি, দীক্ষা মন্দির ইত্যাদি করা, এগুলি হচ্ছে পাঞ্চরাত্রিক বিধান। পাঞ্চরাত্রিক না না, পাঞ্চরাত্রিক, রাত্রিক মানে জ্ঞান, তত্ত্বজ্ঞান ইত্যাদি, এইটি জ্ঞান তাহার থেকে হয়, তাহলে এই জন্য নারদ পঞ্চরাত্র তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তারপরে ইনার আছে ব্যাসদেবের পিতা পরাশর, উনারও পঞ্চরাত্র আছে, এইরকম হয়তো কতগুলি আছে। এই যদ অনুসারেতে শ্রীমন্দির অর্চন ইত্যাদি ব্যবস্থা, দীক্ষার ব্যবস্থা, গুরুর লক্ষণ, শিষ্যের লক্ষণ, সাধারণভাবে এই সবগুলি বিচার কুল করা আছে, যেরকম হরিভক্তি বিলাস, ওইটা পাঞ্চরাত্র ইত্যাদি নিয়ে ওর মধ্যে বিচার করে দিয়ে এই সবগুলি বিচার করেছে। আর ভাগবত পরম্পরা কি হচ্ছে? ভাব গোপীরা যেরকম হচ্ছে কৃষ্ণের সেবা করেছে, কৃষ্ণ তাকে বশীভূত হয়েছেন, এই জন্য শ্রীমদ ভাগবত বিচারকে নিয়ে যারা চলবে এরা হচ্ছে রূপ গোস্বামী ইত্যাদি যেরকম পথা অবলম্বন করে দিয়ে দিন রাত একেবারে চিন্তাতে নেমেছে, অষ্টকালীন সেবা ইত্যাদি করছেন। প্রভুপাদ দুটাকে মিলিয়ে এক করলেন, নচেত আজকাল যুগেতে কেবল ভাগবত পরম্পরাও চলবে না আর কেবল পাঞ্চরাত্রিক পরম্পরাও চলবে না। যদি ওই ভাগবত পরম্পরাকে ছেড়ে দিয়ে, আমাদের রূপ রঘুনাথের কথা ছেড়ে দিয়ে যদি কেবলমাত্র অর্চন পূজন ইত্যাদি মধ্যে থাকে তাহলেও হবে না, আবার ওইটা যে যাবে অত্যন্ত উন্নত অধিকার এটাকে বাদ দিয়ে ওটাও তো হবে না, যার গোড়াই নেই আর উপরটা হয়ে গেল। এই জন্য দুটাকে মিলে প্রভুপাদ এই পঞ্চরাত্রির বিধান প্লাস ভাগবত পরম্পরা এই সবগুলি নিয়ে দুটাকে যোজনা করে দিয়ে আমাদেরকে রক্ষা করে, নচেত আমরা ভ্রষ্ট হয়ে যেতাম। এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটাকে বিচার করে নিয়ে পূর্বে এগুলি ছিল না, প্রভুপাদের পূর্বে সন্ন্যাস ধারা ইত্যাদি পাঞ্চরাত্রিক এই যে বিধান এই সবগুলি প্রায় লুপ্ত হয়ে আসছিল। অথচ অষ্টকালিক যে লীলা সেবা ইত্যাদি রাগানুগা ভজন মার্গ এটি রুদ্ধ হয়ে আসছিল, সহজিয়া ইত্যাদি সবগুলি করছিল। এই জন্য প্রভুপাদ তিনি প্রথমে মঠ স্থাপন করলেন, গোরকৃষ্ণ দাস বাবাজী মহারাজের পূর্বে ভক্তি বিনোদ ঠাকুরের সময়তে জৈব ধর্মের দেখব সবগুলি আশ্রমেতে তাহারা ভজন করত, প্রচারে সেরকম ছিল না। প্রভুপাল সেই সময়তে মঠ স্থাপন করে, অযোগ্য ব্যক্তিকে ও মঠে স্থাপন নিয়ে এসে তাকে চরিত্র সুধার করে দিয়ে ভগবত ভজনের মধ্যে লাগাবেন, এই জন্য মঠ স্থাপন ইত্যাদি। যদি এর কতগুলি দোষও আছে তথাপি তিনি প্রচলন করেন, ত্রিদণ্ড প্রথা ইত্যাদি প্রচলন করেন। আর পূর্বে আমাদের লোক বিমানেতে যেত না, কারেতে যেত না, খাড়াও করে দিয়ে খালি পায়েতে চলতো, খালি গায়েতে চলতো, আর কোনো বেলা খেত, কোনো বেলা খেত না, এরকম হয়। তার প্রভুপাদ বললেন যে সেই সায়েন্সেতে বৈজ্ঞানিকরা যত রকমের আবিষ্কার করেছে আমরা সব কৃষ্ণের সেবাতে লাগিয়ে দিয়ে আমরা হোল বিশ্বেতে আমরা প্রচার করি। এর পূর্বে সকলই ভয়ভীত ছিল, কেউ গুলি ব্যবহার করত না, কিন্তু ছিল প্রভুপাদ এটাকে প্রচার। তারপরে শিলা প্রভুপাদ নরোত্তম ঠাকুরের আদর্শ গ্রহণ করেছেন। গুরু মহারাজ প্রায় এটা বলতেন, লোকনাথ গোস্বামী কেউ কে শিষ্য করবেন, আর নরোত্তম ঠাকুর বলেন যে আপনারই শিষ্য আমি গ্রহণ করব, আপনাকেই গুরু মানে। শেষ পর্যন্ত লোকনাথ গোস্বামীকে তাকে শিষ্য বলে গ্রহণ করতে হল। তিনি বলেন যে আমার কাছে থেকে ভজন কর। আর তিনি কি করলেন, সমস্ত বাংলা এদিকে পূর্বাঞ্চল মণিপুর আসাম সবত্র তিনি প্রচার করেন। তাহলে তাহার কি বিরোধিতা করতেন? গুরু মহারাজ বলতেন যে বিরোধিতা করেন না। সেরকম হয় প্রভুপাদ, ছিল গৌরকৃষ্ণ দাস মহারাজ কাউকে মন্ত্র দিবেন না। আর তিনি বলেন যে সে আমি আপনাকে গুরুরূপে বরণ করে নিয়েছি, আপনি যদি হরিনাম দীক্ষা না দেন তাহলে এই জীবনই ধারণ করব না। শেষ পর্যন্ত গৌরকোষ দাস মহারাজকে বাধ্যে তাকে শিষ্য করতে হলো। ছিল ভক্তিবিনোদ ঠাকুর মধ্যস্থ হলেন, এই ছেলেটাকে আপনি মেরে ফেলবেন না। তারপরে তিনি তাকে গ্রহণ করেন। তিনি বলেন যে কলিরাজ্যে যেও না। আর প্রভুপাদ কি করলেন, সবচেয়ে প্রথমে যে মঠ করলেন সেটি কলিকাতা বাগবাজারে, বাগবাজার উল্টার দিকে সবচেয়ে প্রথমে। আর ওইখান থেকে বিশ্বেতে সর্বত্র প্রচার করতে আরম্ভ করেছেন, আর সমস্ত বিশ্বেতে প্রচার করেন। তাহলে প্রভুপাদ কি বিরোধিতা করেছেন, গুরুদেবের আদেশ পালন করেন নাই? এইগুলি বুঝতে হবে, বিচার করে দিয়ে তাহার অন্তরের অভিলাষা মনোভীষ্ট কি। গৌরকিশোর দাস মহারাজ প্রভুপাদকে খুব স্নেহ করতেন এবং তাকে সম্মানও করতেন। কোথা থেকে এসেছ, গুরু মহারাজকে বললেন আমরা সরস্বতী ঠাকুরের আসছি, আপনার দর্শনের জন্য তিনি পাঠিয়েছি। হ্যাঁ এসো এসো এসো, ঝটকাতে দাঁড়া বলেন যে সে তোমার সমস্ত আপদ বিপদ আমি নিলাম, তুমি ভজন কর নির্ভীক ভাবতে, তুমি সত্য কথা তুমি প্রচার। তো এইটি প্রভুপাদ কি বিরোধিতা করলেন, কলিরাজ্যে যে তিনি প্রথম ওখান থেকে আরম্ভ করে দিয়ে আর সর্বত্র তিনি প্রচার করেন, এইটা ঠিক আমাদেরই এই বিধান। এমনকি মহারাজ বলল যে ইংল্যান্ডেতে কত লোকের তিনি পাঠিয়েছেন, পূজ্যপাদ বন মহারাজকে, সিদ্ধ মহারাজকে, গোস্বামী মহারাজকে, আশ্বস্তগুলি প্রচার। তারই ধারাতে আবার স্বামীজি গেলেন, আবার তারই ধারাতে গুরু মহারাজ লিখে দিলেন উনাকে। স্বামী মহারাজ ওখান থেকে আমেরিকা থেকে লিখেছিলেন, আপনি একটা সার্টিফাইড কপি দিয়ে দেন, একটা লিখে দিয়ে দস্তখত করে যে আমার গৌড়ীয় বেদান্ত সমিতির ইনি আশ্রিত, আর আমরা তাহার সহানুভূতি করছি, যদি ওখানে কোনো ক্ষতি হয় তাহলে আমার ওনার জন্য আমরা চাই, এটা না হলে ওখানে যে থাকতে পারতেন না, এটা গুরু মহারাজ দিয়েছি। তারপরে ওই সার্টিফাইড কপি নিয়ে আর ওখানে দেখানোতে তারপরে তাহাকে ভিসা পেলেন কিছুদিন থাকবার জন্য। ওরা বলে কি, স্বামীজি বলে গিয়েছেন যে সে কেউ তার সাহায্য করেন, কাজে এই যে মিথ্যা কথা, ডাহ মিথ্যা কথা। গুরু মা তাকে সন্ন্যাস দিলেন আর তিনি স্বীকার করেছেন। কিরকম হতে, গুরু মহারাজ বিরতিতে তিনি বলেছেন নিজেই বৈরাগ্য যুগ ভক্তির সম্প্রয়ত নই অপায়ন মানুন ভীষ্ট মন্দ কৃপাং বুদ্ধির জপর দুঃখ দুঃখী শ্রী ভক্তি প্রজ্ঞান উনি নিজেই, আর আমার কাছে তার চিঠি আছে, আর আমি তার শত শত সাহায্য করেছি, আর তিনি 300-400 চিঠিতে আমার ওটা গ্রহণ করেছেন, আর তাহারকে কেউ সাহায্য করেনি, শিল প্রভুপাল সাহায্য করেন নাই, মৃদঙ্গ পাঠানো হয়েছে, করতাল পাঠানো হয়েছে, সবই সাহায্য, বিগ্রহ পাঠানো হয়েছে, আমরা সাহায্য করি নাই। প্রভুপাদ তাহাকে কৃপা করেন নাই, তার প্রভুপাদের কৃপা ছাড়াই তিনি পৌঁছে গিয়েছেন ওখানে। আমি আমেরিকাতে অস্ট্রেলিয়াতে এই সবগুলি বিষয়কে বিশেষ ভারতে আমি এটা বলেছিলাম, আর সকলেই তাকে গ্রহণ করে। আমি বললাম যে আচ্ছা তোমরা বলছো যে ইনি প্রভুপাদ, ঠিক আছে প্রভুপাদ, গুরুদেবকে প্রভুপাদ বলা যায়। আচ্ছা তো তাই হলে মহারাজে তো বহু শিষ্য আর সন্ন্যাসী, সন্ন্যাসী হোক চাই যাই হোক, দণ্ডটা দিয়েছেন সকলকে, প্রায় 250 লোক ওরা আছে, ওরা আজকে নিজেই প্রভুপাদ কাটছেন, বোলাচ্ছে কেন না, একটাও বলুক যে আমি প্রভুপাদ ফোনে বলে না, তাহলে প্রভুপাদের শিষ্য হয়ে আর ওরা বলবে যে আমি প্রভুপাদ। তাহলে যদি হয় যে উনি এই যুক্তি দেন যে না প্রত্যেক গুরুকে তার শিষ্য প্রভুপাদ, তাহলে তোমরা বল এইসবগুলি কেন বলছ, প্রভুপাদ বল কেন বলো না, আরে তার গুরু প্রতি এইরকম নিষ্ঠা, যাও তাহলে আর শিল প্রভুপাদ এইরকম হতে গোলকৃষ্ণ দাস বাবাজী মহারাজ থেকে দীক্ষা ইত্যাদি নিয়ে আর সমস্ত পৃথিবীতে প্রচার করে, এর মূল হচ্ছেন প্রভুপাদ আর শিল ভক্তি গুণ ঠাকুর। ওরা এইরকম হয়ে উদ্যোগ না করলে এই বিচারই কারো আসতো না, অতএব মূলেতে শিল প্রভুপাদ আছে। আর আমার গুরু মহারাজ যাহাকে সন্ন্যাস না দিয়ে জোর করে, উনি সন্ন্যাস নেবেন না, ও মহাভিক্ষু ছিলেন, বলছেন যে আমি সন্ন্যাস নিব না, আমার সর্বস্ব নষ্ট হয়ে যাবে, তার মেডিকেল ডিপার্টমেন্ট নষ্ট হয়ে গেল, যা যা বিজনেস করে সবই নষ্ট হয়ে যায়। উনি বলছে সেই তার সতী সতী দেখি যে ভগবানের নাম করলে আমার সবগুলি গেল, আমি এই জন্য আর সন্ন্যাস নিব না। আমি তাকে অন্য বিনয় করলাম, অন্য বিনয় করে আবার জোর করে বললাম, আর তারপরে গুরু মহারাজ চলে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি রাজি হলেন। তিনি লিখেছেন আমার ইচ্ছা ছিল না, তথাপি জোর করে আমাকে সন্ন্যাস তিনি দিয়েছেন, বলুন তো তার সাহায্য নেই। আর সব সর্বত্র প্রভুপাদই প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষে, ভারতবর্ষের বাহিরে বাংলা সর্বত্র প্রচার কেন্দ্র স্থাপন করেন। কি বিগ্রহ প্রতিষ্ঠা তার মূল উদ্দেশ্য ছিল না, বাড়ি ভাড়া করে দিয়ে সেখানে হোক আর ওইখান থেকে ভক্তি প্রচার করা হোক, তবে আনুষঙ্গিক ভাবে এই বিগ্রহ প্রতিষ্ঠা ইত্যাদি হয়েছে, এটা প্রচারের ফলে আনুষঙ্গিক ভাবে নিশ্চিত হয়ে যায়। কিন্তু তাহার উচিত কি ছিল, প্রধান উদ্দেশ্য সব সব জায়গাতে এই প্রচার কেন্দ্র হোক আর ওইখান থেকে সব ভক্তি কথা প্রচারিত, যে মঠ স্থাপন করে আর সেই মঠে থেকে যদি হরি ভক্তি কথা প্রচারিত না হয়, সেখানে সে বৈষ্ণবগণ থেকে হরি কথা অনুশীলন যদি না করেন, তাহলে সেটি মঠ নয়, তো সেগুলি নিশ্চিত মঠ নয়, সেটি গৃহস্থ বাড়ি থেকে অধম, সেরকমের মঠ না হওয়া। আর ভক্তি গ্রন্থ তিনি প্রথম প্রকাশ করতে আরম্ভ করেন, এই জন্য মুদ্র যন্ত্ররূপী বৃহৎ মৃদঙ্গ তিনি স্থাপন করেন, ভক্তি সদাচার স্থাপন করেছেন, বিগ্রহ প্রকাশ করেছেন, মায়াবাদ, সহজিয়াবাদ, জাতি গোস্বাইবাদ, স্মার্থ সত্যত এইসবগুলিকে খণ্ডন বিখণ্ডন করবার, ওই যদি চোখ না খুলতেন আর খণ্ডন বিখণ্ডন না হতো, তাহলে ওইটাকে আমরা বিবেকানন্দ স্বামীর যে বিচারগুলির ধারাকে মনে করতাম যে এই হচ্ছে বেদান্ত, শঙ্করাচার্য বিচারকে আমরা মনে করি এই বেদান্ত, আর সহজিয়াগণের বিচারকে মনে করি এইটা শুদ্ধ ভক্তি। আর একটি বিশেষ বিচার রাজ্যেতে পাঁচটি বিচার প্রভুপাদ দেখিয়েছেন, প্রত্যক্ষ, পরোক্ষ, অপরোক্ষ, অধ্যক্ষ এবং অপরাক্ষ। আমরা সাধারণভাবে সে বিচার করলেও অধ্যক্ষজ মধ্যেই থেকে যায়, প্রত্যক্ষ এই সংসারের বিষয়, পরোক্ষ স্বর্গ ইত্যাদি, অপরোক্ষ মায়াবাদ শঙ্করাচার্য ইত্যাদি, তার মধ্যে পাঁচটি যে আছে দর্শন ওদেরকে মোটামুটি একটু ধরতে পারা যায়। অধ্যক্ষজ বিচার হচ্ছে বৈকুণ্ঠের বিচার, লক্ষ্মী নারায়ণের উপাসনা, তার মধ্যে রাম সীতা ইত্যাদির কিছু কিছু আংশিক ভাবতে এসে যায়। আর অপ্রাকৃত কি হচ্ছে, রাধা কৃষ্ণের গোপ গোপীগণের যে ভক্তির বিচারধারা, এ হচ্ছে অপ্রাকৃত। শিল প্রভুপাদ এই সম্বন্ধে বৈশিষ্ট্য দেখিয়ে অপ্রাকৃতের বৈশিষ্ট্য দেখিয়েছেন। শ্রীমৎ ভাগবতেতে প্রথম স্কন্ধেতে যে বলা হয়েছে, সবাই পুলসাং পরো ধর্ম যত ভক্তির অধ্যক্ষ যে, এখানে নারায়ণ পর্যন্ত বলা হয়েছে। তারপরে দশম স্কন্ধে যখন আরম্ভ করেছেন তখন অপ্রাকৃত সত্যের সবগুলি বিচার করে, এই সবগুলি প্রভুপাদ না আসলে এই সবগুলি বিচারগুলি আমরা বুঝবার কোনো সোর্সই পেতাম না। রাধা কুণ্ডে পরিক্রমার সময় বলেছিলেন যে দেখো আমি এসেছিলাম প্রভু রূপ রঘুনাথ কিছু বলবার জন্য, কি একটা বললেন যে সে রূপানুগ বৈষ্ণবের পদধূলি আমাদের চরম আকাঙ্ক্ষা, আমি এই সব কথা বলতে এসেছিলাম, কিন্তু আমি লেগে গেলেন জঙ্গল ঝাড় এইসব কাটতে। তোমরা বুঝো না, তোমরা বুঝে রাখো, কাকে বলেছিলেন? তখন বন মহারাজ ইত্যাদি আমাদের গুরু মহারাজ সব লোক ওখানে ছিল, একবারে লাল হয়ে গেলেন টকবক। আর বলছেন যে সে দেখো আমি এসেছিলাম কিছু রাধাকৃষ্ণের কথা মহাপ্রভুর কিছু কথা বলবার জন্য, কিন্তু এই জঙ্গল ঝাড় এইসব কাটতে আমার সময় লেগে গেল। তোমরা বুঝবে না যে তোমরা এটা বুঝে রাখো যে ওই সব কথাগুলি আমাদের উদ্দেশ্য নয়, আমাদের জীবনের ভজনের এইটা হচ্ছে অন্তিম উদ্দেশ্য নহে, এইগুলি আনুষঙ্গিক ভাবতে বন জঙ্গল কাটবার জন্য আমি কথা বলেছি। কিন্তু বুঝে রাখো যদি ওই মূল উদ্দেশ্য রাধাকৃষ্ণের এইসব রূপ রঘুনাথের কথাগুলি যদি গ্রহণ যদি কেউ না করে আর না কথা শুনে শুধু এর মধ্যে লেগে একে একে মনে করে যে ভক্তি, তাহলে তারা শেষ পর্যন্ত নির্বিশেষবাদী মায়াবাদী হইতে বাধ্য। এইসব স্পষ্ট করে কথা বলি, এই জন্য আমরা এইগুলিকে খণ্ডন করবো ঠিক, কিন্তু আমাদের আসল জীবনের উদ্দেশ্য কি এইটি প্রথমে নিশ্চিত হোক, এইটি আমাদের ভজনের সাধনের উদ্দেশ্য কি এইটা ঠিক রেখে দিয়ে ওই দিকে অগ্রসর হব। অথচ এইসব যে নহে কি বলে নাটি খুঁটি নাটি খুঁটি নয় আর না যে আছে এগুলিকে বাদ দিয়ে অন্নাভিলাষ জ্ঞান কর্ম ইত্যাদিকে বাদ দিয়ে আমরা সুস্থ ভাবতে আমাদের জীবনের উদ্দেশ্য যে রূপ রঘুনাথের যে উদ্দেশ্য ভজনের যে বিষয়গুলি এইগুলি আমাদেরকে ধারণ করবার জন্য চেষ্টা করতে হবে, অথচ এইগুলিকে প্রত্যাগ করতে হবে। আর নচেত শুধু এইটি নয় এইটি নয় যদি করতে যায় তাহলে জীবন আমাদের সুস্থ ভাবতে ভজনের দিকে অগ্রসর হতে পারে না। তারপরে পঞ্চমী শালী পাঁচ রকমের লোকের সন্তুষ্ট করতে গিয়ে সে সে শুদ্ধ ভজন করতে পারবে না, অর্থাৎ এইসবগুলিকে বাদ দিতে বলেছেন। শেষে তিনি বলেছেন যে আমি বহু লোকে কষ্ট দিয়েছি, অনেকে আমার সঙ্গে বিদ্বেষ করছে, কিন্তু এক না একদিন বুঝবে যে আমি তাহাদের প্রকৃত বান্ধব, একদিন বুঝবে। বিশেষ করে তোমরা সকলে মিলে রূপ রাঘুনাথের কথা প্রচার কর আর পরম উৎসাহের সঙ্গে, আর সবগুলি বিরোধ পরস্পর ভুলে যাও, আর মিলেমিশে একটি আশ্রয় বিগ্রহের আনুগত্যতে বিষয়ের সেবা কর। এই হচ্ছে জীবনের উদ্দেশ্য। আমরা জগতেতে এসেছি বহু রকমের অভাব আছে, বহু রকমের বিশৃঙ্খলা ইত্যাদি রকম আছে, এইগুলিকে দূর করবার আমাদের জীবনের উদ্দেশ্য নহে। আমাদের উদ্দেশ্য হওয়া চাই এই রাধা কৃষ্ণের অর্থাৎ একটি আশ্রয় বিগ্রহের আনুগত্যতে আর বিশেষ বিগ্রহের সেবাই এইটি আমাদের। অতএব এই সবগুলি প্রভুপাদের বৈশিষ্ট্য সংক্ষেপে দু একটি আমি স্পষ্ট মাত্র করলাম যে গুরুপাদ পদ্মার নিকটে আমি শ্রবণ করি। অতএব আমি এখন বিদায় চাই, তোমরা যদি আর কিছুক্ষণ করে তারপরে আরতি ইত্যাদি করো। দেখো তোমরা যদি
আচার্য মহারাজ এই মহারাজ